ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি সুগুপ্তেন শ্রী কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরাইশু ইজুম বলেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এবং এ সংকটের দ্রুত সমাধানে জাপানের সমর্থন অব্যাহত রাখবে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
15 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের ইউরোপ সফর প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজের সাক্ষাৎকার।
প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের ইউরোপ সফর একটি ঘটনা বলে, কিন্তু এই সফরের আসলে বড় রকমের কোন রকম তাৎপর্য নেই।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যার ভবিষ্যৎ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে আজ কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে তার উত্তরসূরির নির্বাচনের জন্য প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নতুন দলনেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত মে প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন, তাঁর ব্রেক্সিট বিলম্বিত করা অথবা প্রধানমন্ত্রী মের পরিকল্পনা বর্জন করা অথবা কোনো নতুন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার জন্য 5 মাসেরও কম সময়ে তাঁর হাতে থাকবে। মেয়র পদের জন্য কনজারভেটিভ দলের অন্তত 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনও। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরাইশু ইজুম বলেছেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এবং এ সংকটের দ্রুত সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাপানের রাষ্ট্রদূত একথা জানিয়ে বলেন, গত প্রায় 2 বছর যাবৎ রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলতে থাকা ব্যাপক সংঘর্ষের কারণে সেখানকার পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের জন্য জাপান কোফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়ন চায়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত জাপানের জনপ্রিয় ফুটবলার মাকাত হাসেবি, যিনি জুনের 5 ও 6 তারিখ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সেখানে বিরাট সংখ্যক রোহিঙ্গা শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। রোহিঙ্গা শিশুদের শিক্ষার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান ইউনিসেফের এই শুভেচ্ছা দূত। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কক্সবাজারের পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে 3 জন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা অপহরণকারী চক্রের সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়টি নিয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
পুলিশের দাবি, নিহত 3 জনই অপহরণকারী চক্রের সদস্য এবং অস্ত্রধারী সন্ত্রাসী। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানিয়েছেন, কয়েকদিন আগে লেদা ক্যাম্প থেকে একটি রোহিঙ্গা শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ লেদা ক্যাম্পের পেছনে পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় কথিত বন্দুকযুদ্ধে 3 জন রোহিঙ্গা নিহত হন। নিহতরা হলেন লেদা রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হাবিব, উকিয়া থাইংকালী ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে শামসুল আলম এবং মুক্তার আহমদের ছেলে নুরুল আলম। পুলিশের অভিযানে অপহৃত শিশুটিও উদ্ধার হয়েছে। গত এপ্রিল মাসেও আরেকটি রোহিঙ্গা শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় কথিত বন্দুকযুদ্ধে আরও 3 জন রোহিঙ্গা নিহত হয়েছিলেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমির খসরু।
শুক্রবার ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে লেখা এক পত্রে ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ভারত অংশীদারিত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারিত্বকে সে পর্যায়ে নিয়ে যেতে তিনি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন। জয়শঙ্কর ওই পত্রে বলেন, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। পত্রে এও বলা হয়, আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞ এবং দূরদর্শী নেতৃত্বের কারণে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং ভারতে এ মাসে এনডিএ জোটও জনগণের ব্যাপক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, যা দুদেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি দুই দেশের জনগণেরই ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ বলে ওই পত্রে উল্লেখ করা হয়। এস জয়শঙ্কর শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর কর্মকর্তারা দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে মধ্য আমেরিকার যেসব বেআইনি অভিবাসীর ঢল আমেরিকায় প্রবেশ করছে তা বন্ধের উদ্দেশ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নানা উপায় বার করার লক্ষ্যে তারা আজ পুনরায় আলোচনা শুরু করছেন। বেআইনি অভিবাসীদের আমেরিকায় ঢোকার চেষ্টার কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য এখন হুমকির মধ্যে পড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকার বেআইনি অভিবাসীদের প্রবেশ বন্ধের বিষয়ে মেক্সিকোর ওপরে চাপ দেয়। মেক্সিকো কোনো চুক্তিতে পৌঁছতে না পারলে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপরে যে 5% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তা আগামী সপ্তাহ থেকে নবায়ন করার কথা বলা হয়। তবে ভাইস প্রেসিডেন্ট পম্পিও বলেছেন, মেক্সিকোর সঙ্গে প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। ভারতে আবার কেন্দ্র রাজ্য সংঘাত বেড়ে উঠেছে। আগামী 15 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি নির্ধারণের বৈঠকে উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিষ ঘোষ রায়।
নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেকথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, চিঠিতে একগুচ্ছ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের স্বার্থ রক্ষার্থে ব্যর্থ নীতি আয়োগ, আর্থিক বণ্টন সম্পর্কিত যথাযথ পরিকল্পনা রূপায়ণ করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা। নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই নীতি আয়োগের আর্থিক ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে কোনো রকমের আর্থিক সাহায্য নীতি আয়োগ করতে পারেনি। আর্থিক সাহায্য চেয়ে রাজ্য একাধিকবার চিঠি পাঠালেও তার উত্তর দেওয়া হয়নি, তাই এই বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন না। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের হুমকির মুখে বন্ধ করে দিতে হল কলকাতা বিফ ফেস্টিভ্যাল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
এ মাসের শেষে একটা বিফ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। প্রথমে ঠিক হয় দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলের নিচে এই আসর বসবে, কিন্তু উৎসবে গিয়ে নানা মাংসের পদ চেখে দেখার এমন সুযোগ সবসময় পাওয়া যায় না বলে আগ্রহীদের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন জানানো হয় মধ্য কলকাতার সাডার স্ট্রিটে লিটন হোটেলের গার্ডেন কাফেতে এটি হবে আগামী 23 জুন। ফেসবুকের পাতায় উদ্যোক্তাদের এই পোস্ট বেরোনোর পর থেকেই উৎসবের নাম নিয়ে বিতর্ক বাধে, প্রতিবাদের ঝড় ওঠে। দিন দুয়েক আগেই ফেসবুকে আবার জানানো হয়, নানা মহল থেকে চাপ আসায় উৎসবের নামে বিফের বদলে বিফ বসানো হলো। এরপরেও উদ্যোক্তাদের হুমকি দিয়ে শতিনেক বার্তা আসে। শেষ পর্যন্ত শুক্রবার চাপ ও হুমকির মুখে হোটেল ও অতিথিদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা বিফ উৎসব বন্ধ করে দেওয়া হলো। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে মধ্যকার যুদ্ধ জাহাজের মধ্যে প্রায় ধাক্কা লাগার যে পরিস্থিতির উদ্ভব হয় তার জন্য দুদেশই একে অপরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং রাশিয়ার রণতরী একেবারে কাছাকাছি পৌঁছে যায় এবং শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাহাজের দিক পরিবর্তন করা হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়ে আহমেদ শুক্রবার সুদানের রাজধানীতে গিয়ে পৌঁছেছেন। এ সপ্তাহে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক বাহিনীর দমন অভিযানে অন্তত 100 বেশি মানুষ প্রাণ হারায়। ওই ঘটনার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতাদের মধ্যে মধ্যস্থতা করার উদ্দেশ্যে খার্তুম গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী আহমেদ সামরিক বাহিনীর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি আশা করছেন যে প্রতিবাদকারীদের নেতৃত্বদানকারী রাজনৈতিক জোট এর নেতাদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন। এপ্রিল মাসে প্রতিবাদকারীদের ব্যাপক বিক্ষোভের মুখে সুদানের একনায়ক ওমর আল বাশার ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইউরোপ ও ব্রিটেনের সফর ছিল এবার ঘটনাবহুল। ট্রাম্প একদিকে যেমন ব্রিটেনে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন, অন্যদিকে তেমনি ব্রিটেন ও ফ্রান্সে ডি ডে উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সৈন্যদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সহকর্মী আনিস আহমেদ।
সফরটি ছিল অত্যন্ত আলোচিত সমালোচিত ক্ষেত্র, বিশেষে ডি-ডে উপলক্ষে নরম্যান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সৈন্যদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, যারা মৃত তাদের প্রতি, যারা জীবিত তাদের প্রতিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তবে ম্যাক্রো তার ভাষণে ইউরোপের একাত্মতার উপর এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার উপর খুব জোর দিয়েছেন। সে সম্পর্কে ট্রাম্প প্রায় নিশ্চুপই ছিলেন, কারণ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে ট্রাম্প এর আগেও অনেকখানি নেতিবাচক মন্তব্য করেছেন, এবার ততটা যদিও করেননি। এর মূল কারণ কি বলে আপনি মনে করেন?
আপনি গোড়াতে বলছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের ইউরোপ সফর এক অর্থে ঘটনাবহুল, সেটা ঠিক, অবশ্যই ঘটনাবহুল, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যদি কূটনৈতিক বিবেচনা করেন, কূটনৈতিক দিক থেকে বিবেচনা করেন, রাজনৈতিক দিক থেকে বিবেচনা করেন, এই সফরের আসলে বড় রকমের কোন রকম তাৎপর্য নেই। ডিডের 75তম বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিতির একটা ইতিবাচক দিক আছে, সেটা একটা ঘটনা, বড় রকমের ঘটনা। এবং সবচেয়ে বড় ঘটনা যেটা এই অর্থে যে মিস্টার ট্রাম্প সাধারণত কূটনৈতিক শিষ্টাচার গুলো আসলে মেনে চলেন না এবং এমন ধরনের মন্তব্য করেন যেগুলো উত্তেজনা সৃষ্টি করে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ি। তো সেদিক থেকে তিনি এই ধরনের কিছু আচরণ করেন এবং ডিটের উপস্থিতিতে তিনি বরং প্রেসিডেন্ট সুলভ আচরণ করেছেন বললেই আমরা বলতে পারি আর কি। ফলে ওই ঘটনাগুলো যেগুলো ঘটেছে, ঘটনাগুলোর তাৎপর্য হয়তো থাকবে, কিন্তু কূটনৈতিক বিবেচনায় খুব বেশি দূর পর্যন্ত কিন্তু আসলে আমরা এই ঘটনা থেকে দেখতে পাচ্ছি না। এখন সম্পর্কের প্রশ্নটা আপনি তুলতে পারেন আর কি, যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্ক, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলছেন এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তিনি এ ব্যাপারে এক ধরনের নিশ্চুপ দৃষ্টিভঙ্গি বা অবস্থান নিয়েছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক এই অর্থে যে মিস্টার ট্রাম্প যে নীতি সেই বিবেচনায় স্বাভাবিক, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কের বিবেচনায় স্বাভাবিক না। ফলে ওই যে ধরুন বয়সে যারা তরুণ বা ফেসবুক ব্যবহার করেন তারা হলে যেভাবে লিখতেন, এটা একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ ইউরোপের সাথে এখন যেটা দাঁড়িয়েছে আর কি যুক্তরাষ্ট্রের। কারণ হচ্ছে যে মিস্টার ট্রাম্প এক ধরনের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন, এক ধরনের প্রোটেকশন সংরক্ষণবাদী নীতি অনুসরণ করেন অর্থনীতিতে। সেই সমস্ত কারণেই তিনি এই সমস্ত যে ঐতিহাসিক দিক সেদিকটাতে চান না, যেতে চান না, কারণ সম্পর্কটা তাহলে অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে এবং তার অবস্থানের পরিবর্তন করতে হবে।
হ্যাঁ, ট্রাম্প এবং ম্যাক্রোর যে কথাটা আপনি একটু আগেও বলছিলেন যে আনুষ্ঠানিকতা ঠিক এবং সৌজন্যের অভাব তেমন ভাবে দেখা দেয়নি, কিন্তু তাদের মধ্যে মূল কিছু বিষয় যেমন ধরুন, মানে আমি বলছি বিশেষ করে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, জলবায়ু পরিবর্তন বলুন, ইরানের ব্যাপারটা বলুন, কিংবা বিশ্ব বাণিজ্য, এগুলো নিয়ে কিন্তু দ্বিমত আছে। সেগুলোর অবসান যদি না হয় তাহলে ফ্রান্সের সঙ্গে, এমনকি বলা যায় গোটা ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল ভিত্তিটা কি হবে?
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কের মূল ভিত্তি যদি আপনি দেখেন তাহলে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেরটা বাদ দিই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে অনেক টানাপোড়েন ছিল এবং সেই সেই সমস্ত ইতিহাস অতিক্রম করেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে একটা নতুন সম্পর্কের সূচনা হয়েছে। এই যে প্রায় সেই কূটনৈতিক ভাষায় বলা হয় স্পেশাল রিলেশনশিপ, এক ধরনের বিশেষ ধরনের সম্পর্ক, এটা কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো ফল হয়েছে দুটো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে, যেটা আর কি প্রথম হচ্ছে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেটা হচ্ছে নেটো, যেটা সম্পর্কে মিস্টার ট্রাম্প মোটেই উৎসাহী নন, বিভিন্ন সময় তিনি যেসব বক্তব্য বলেছেন আমরা স্মরণ করতে পারি। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা পরিণত হয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস্টার ট্রাম্প সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, তিনি যেভাবে দেখেন সেটা হচ্ছে যে এটা এক ধরনের বিজনেস পার্টনারশিপ হিসেবে দেখেন, যে একটা কতগুলো কমন আইডিয়ালস এর ভিত্তিতে, এখন এই আইডিয়ালস গুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্কের ভিত্তিটা ছিল কতগুলো কমন আইডিয়ালস এর ভিত্তিতে এক ধরনের সম্পর্ক, যেটা কেবল ইকোনমিক রিলেশনশিপ নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আপনি লক্ষ্য করুন আমি বলছি ইকোনমিক রিলেশনশিপ এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তো এই যে পার্থক্যটা, এর বদলে তিনি চাচ্ছেন এক ধরনের বিজনেস পার্টনারশিপ তৈরি করার জন্য। ফলে এই এই যে যে বিষয়গুলো আপনি তুলছেন ইরানের সঙ্গে সম্পর্ক, জলবায়ুর প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, এই পার্থক্যটা থেকে যাচ্ছে এবং এগুলো খুব সহজে রিজলভ হবে এরকম মনে করার কোনো কারণ নেই। তাহলে ইউরোপ কি করবে? ইউরোপ আসলে অ্যাডাপ্ট করছে, ইউরোপের জন্য যেহেতু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে তুলনামূলকভাবে ইউরোপের চেয়ে অনেক বেশি বড়, সেহেতু ইউরোপকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। এটা খুব ক্ষতিকারক দিক, আমি অবশ্যই সমর্থন করছি না, মিস্টার ট্রাম্পের আচরণের মোটেই আমি সমর্থক নই, যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বৈশ্বিক ক্ষেত্রে এখন সেটা অত্যন্ত আপত্তিকর, তারপরেও ইউরোপ আসলে অ্যাডাপ্ট করছে। ফলে এই পার্থক্য গুলো থাকবে, টানাপোড়েনটা থাকবে এবং এর মধ্যে ইউরোপ যতটা সম্ভব অ্যাডাপ্ট করছে, ইউরোপ যেখানে তার স্বাধীন অবস্থান নেওয়া সম্ভব সেই অবস্থান গুলো তারা নিচ্ছে।
পরিশেষে আরেকটি বিষয় জানতে চাই,
যে আপনি যেমনটি একটু আগে বলছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী ব্যাপার আছে, এক ধরনের ব্যবসায়িক ব্যাপার আছে, সংরক্ষণশীলতা আছে, তিনি বহুপাক্ষিকতা নয় দ্বিপাক্ষিক বিষয়ে বেশি আগ্রহী ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে, সেই দিক দিয়ে বলা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ব্রিটেনের ব্রেক্সিটকেও সমর্থন করে এসছেন এবং সেই কারণে দেখা যাচ্ছে যে তিনি ব্রেক্সিট সমর্থক লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকেও সমর্থন প্রদান করছেন প্রায় খোলাখুলি ভাবে, এবং ব্রিটিশ পত্রপত্রিকায় কিছুটা আলোচনা কিছুটা সমালোচনা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের প্রতিও আলোকপাত করছেন, অন্য কথায় হস্তক্ষেপ করছেন। তো ট্রাম্পের ব্রিটেন সফরকে আপনি সংক্ষেপে কিভাবে মূল্যায়িত করবেন?
ব্রিটেনের সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, ট্রাম্প যেটা চাইছেন সেটা হচ্ছে তার মতো একটি জাতীয়তাবাদী নেতা যদি তৈরি হয় তাহলে তার সঙ্গে আলোচনা করা সম্ভব, এটা টেরেসা মেয়ের সঙ্গে তার এই সম্পর্কটা হতে পারত, কিন্তু টেরেসা মেয়ে যে ধরনের চাপের মধ্যে ছিলেন এবং যেহেতু ব্রেক্সিটটা সম্পাদন করতে পারেননি তার ফলে এটা সম্ভব হয়নি। এবং এখন যেটা হয়েছে, এখন যেটা মিস্টার ট্রাম্প বলছেন যে ব্রেক্সিটের পরে যদি ব্রেক্সিট হয়, যে যে ব্রেক্সিটের কথা তিনি বলছেন, হার্ড ব্রেক্সিট বেরিয়ে আসা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, ট্রেড ডিলের যে কথা তিনি বলছেন যে এক ধরনের বাণিজ্য চুক্তি সম্ভব এবং তিনি বলছেন যে ভালো বাণিজ্য চুক্তি, ইউরোপের সঙ্গে যা আছে তার চেয়ে ভালো বাণিজ্য চুক্তি দেওয়া যাবে, সেটা আমার কাছে সঠিক মনে হয় না। এবং এই 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 জায়গায় তিনি যে NHS পর্যন্ত, ন্যাশনাল হেলথ সার্ভিস পর্যন্ত আলোচনার টেবিলে তুলে দিতে চাচ্ছেন সেটা ব্রিটেনের জনগণ গ্রহণ করবে বলে মনে হয় না, এবং ব্রিটেনের যে রাষ্ট্র, ব্রিটেন যে ওয়েলফেয়ার স্টেট তা ইতিমধ্যেই দুর্বল হয়েছে, এখন এই ধরনের আলোচনা আসলে আরো বেশি বিপদ ডেকে আনবে। ফলে নতুন কেউ প্রতি ক্ষমতায় না আসা পর্যন্ত, প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত এবং আসলেও নতুন করে সম্পর্কটা চিহ্নিত হতে হবে, অগ্রসর হতে হবে।
আমি বলেছিলাম সর্বশেষ প্রশ্ন, কিন্তু
একটু আগে যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে বহুপাক্ষিক নয়, এক ধরনের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, তিনি মনে করেন যে এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হবে, আপনি কি মনে করছেন?
এশিয়ার এবং অন্যান্য দেশগুলোতে যে পার্টনারশিপটা তৈরি করা হয়েছিল, ট্রান্স পেসিফিক পার্টনারশিপ, সেটাকে বাতিল করেছেন। এর বাইরেও আপনি যদি দেখেন যে ওই ক্লাইমেট চেঞ্জের ইস্যু থেকে, চুক্তি থেকে বেরিয়েছে, প্যারিস ট্রিটি থেকে বেরিয়েছে, সবসময় সেটা করেছেন। তার কারণটা হচ্ছে, যেটা আমি ফিরে যাই ইউরোপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও যেটা যে দৃষ্টিভঙ্গিটা তিনি নিচ্ছেন, সেটা হচ্ছে বিজনেস পার্টনারশিপের দৃষ্টিভঙ্গি। যে কোনো ধরনের আলোচনা দ্বিপাক্ষিক হলে তিনি মনে করেন তিনি বলি করতে পারেন আমেরিকার স্বার্থ, তার ভাষায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে, তাতে করে যে ওয়ার্ল্ড অর্ডারটা মানে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয় সেই বিষয়ে তার কোন রকম আসলে মানে আগ্রহ উৎসাহ দিকে না। সম্ভবত এই ধরনের ওয়ার্ল্ড অর্ডারকে সম্পূর্ণ বদলে দেওয়াটাই হচ্ছে এখনকার যে নতুন জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, ইউরোপে তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্র মিস্টার ট্রাম্প তৈরি হয়েছে, তাদের লক্ষ্যই সম্ভবত এটা, একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তারা তৈরি করতে চান, এই অর্ডারটা তারা ভেঙে ফেলতে চান, এবং তারই কারণে তারা ওই দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গিটা নেয়।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যার ভবিষ্যৎ। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকিয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ শেগুফতা। তাওহিদ, আজকে তো শেগুফতা বলেই দিলেন আমাদের আলোচ্য বিষয় কি হবে। আমরা শ্রোতা দর্শকদের স্বাগত জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আলাপনের আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আগামীতেই আসছে শরণার্থী দিবস, জুন মাসের 20 তারিখে। তো আমরা মোটামুটি এই কয়দিনে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার উপরে আমরা নিয়মিতই আলোকপাত করে থাকি, তবে আরও বেশি কিছু রিপোর্ট আমরা নিয়ে আসবো। আজকের আলোচনায় আমাদের সঙ্গে কারা থাকছেন তাহিদ?
আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন এবং আমাদের দুজন সংবাদদাতা রয়েছেন। অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের অনারারি ফেলো ডক্টর এম সাকত হোসেন।
আচ্ছা, আপনারা দুজন আমাদের সঙ্গে আছেন?
জি আছি।
আচ্ছা, ব্রিগেডিয়ার সাকত আছেন?
জি জি,
বলুন। আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে আপনি হয়তো, আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে বলছি, যে আপনি হয়তো সার্বক্ষণিক আমাদের সঙ্গে থাকবেন না, কিছুক্ষণ থেকে তারপরে আপনার বোধহয় কোথাও অন্য এনগেজমেন্ট আছে, আপনি বোধহয় চলে যাবেন।
ধন্যবাদ
তোমাদের দুজনকে।
জি আপা, আমরা প্রথমে এম সাকত হোসেন আপনার কাছে যেতে চাই, যে কারণে আমরা মানে আজকে আলোচনাটা করতে চাই, সেটা হচ্ছে মিয়ানমারের উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সাথে দেশটির সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তুমুল লড়াই চলছে।
আবার তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
5 মাস ধরেই লড়াই চলছে, এখন আরো বেশি
পর্যায়ে।
জি, এর কারণ কি বলে আপনি মনে করেন?
দেখুন, আরাকান আর্মি দুইটা ফ্যাকশন আছে, যে ফ্যাকশনটা এখন রাখাইন আছে, আরাকান আর্মি রাখাইন অঞ্চলের, এবং এরা আপনাদের রিপোর্টেই যেটা আছে, এবং এক্স্যাক্টলি তারা নর্থ রাখাইনে যে সমস্ত জায়গা রোহিঙ্গারা এখন নেই, বুথিডং, মংডু, মার্কিউ, এই এলাকাতে তারা সক্রিয় হয়েছে, এবং তাদের স্ট্রেংথ যেমন বেড়েছে, তাদের ওয়েপনও তেমনি বেড়েছে। এখন এরা হচ্ছে রাখাইন উদ্দেশ্য, এবং এদের ডিমান্ড মিনিমাম যে একটা স্বতন্ত্র অঞ্চল তৈরি করা, এবং লং টার্ম হচ্ছে যে এই আরাকান অঞ্চল 200 বছর আগে যখন বার্মিজ দখল করে তার আগে যে ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট ছিল সেই জায়গাতে নিয়ে যাওয়া। আর এটা আপনি লক্ষ্য করুন যে এই আরাকান আর্মির স্ট্রেংথ বেড়েছে কিন্তু রোহিঙ্গাদের সেখান থেকে উৎখাত করার পরে।
তার মানে
বিষয়টা আমি যদি জি আমি এভাবে দেখছি, নর্থ রাখাইন অঞ্চল এখানে কিছু স্ট্র্যাটেজিক ডাইমেনশন আছে বলে আমি মনে করি। সাউথ রাখাইন অঞ্চল এখন কিন্তু চাইনিজ আর ভেরি অ্যাক্টিভ সাউথ রাখাইন অঞ্চলে, যেখানে চায়না কিটাপু আর কিচিয়াপু আইল্যান্ডে তাদের যেখানে ডিপসি পোর্ট আছে, এন্ড সাউদার্ন বে অফ বেঙ্গলে কমপ্লিটলি চাইনিজ আর ডমিনেটিং। নর্থ রাখাইন অঞ্চলে কালাদান প্রজেক্ট নিয়ে ভারত সেখানে প্রজেক্ট তৈরি করছে, এবং যতদূর আমি জানি যে এই আরাকান আর্মির টার্গেট গুলো হচ্ছে ইন্ডিয়ান লজিস্টিক সাপোর্ট যে কালাদান নদী দিয়ে যাচ্ছে, এবং যেখানে পেলচা আর পেলচওয়া যে জায়গাটিতে টার্মিনাল হওয়ার কথা সেই এলাকাতে চীন রাজ্যের মিয়ানমারের চীন রাজ্যের দক্ষিণে এইখানে অ্যাটাকটা বেশি হচ্ছে। তো এই জায়গাটিতে আমি একটা স্ট্র্যাটেজিক ডাইমেনশন যেমন দেখছি, তেমনি রাখাইন অঞ্চলে রাখাইন বুদ্ধিস্টদের যে আপ্রাইজিং সেটাও আমি দেখছি।
ডক্টর আমরাম হোসেন, আপনি কিছু সংযোজন করতে চান এর সাথে?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, ব্রিগেডিয়ার শেখাওয়াত যে জায়গাটাতে উনি ইন্টারভেনশনটা করছিলেন, উনি স্ট্র্যাটেজিক জিনিসগুলো সামনে তুলে আনছিলেন, যেটার সাথে আমি সহমত। কিন্তু এটার সাথে আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা হলো, ধরেন এই ধরনের ইনসার্জেন্সিতে আমরা যেটা দেখে থাকি সাধারণত, তাদের স্ট্র্যাটেজি থাকে যে কোন সময় তারা মনে করে রাষ্ট্র চাপের মুখে আছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলেছেন 20 জুন শরণার্থী দিবস, মায়ানমার তাছাড়াও মায়ানমার সরকার প্রচন্ড ভাবে চাপে আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে। এবং খুবই সম্প্রতি আমরা দেখেছি UIC-তে যেটা হলো, সেখানে তারা এক ধরনের একটা সিদ্ধান্তই হয়েছে যে ICJ-তে রোহিঙ্গাদের কেসটা নিয়ে যাওয়া হবে। তো এই যে পুরো জিনিসটা, এটা মায়ানমার রাষ্ট্রকে একটা চাপের মুখে ফেলে দিয়েছে, এবং মায়ানমার রাষ্ট্র কিন্তু এটাকে একটা স্ট্রেট, মানে যেটা যদি আমি এটা কার্ড শব্দটা ব্যবহার করে করি এটা ভুল হবে না, আমি শিওর ব্রিগেডিয়ার শেখাওয়াত আমার সাথে এখানে সহমত থাকবেন, কারণ তারা এখন এই এই জিনিসটা আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে, মায়ানমারের যারা শাসক গোষ্ঠী আছে তারা এখন তাদের যে পজিশনটা হলো যে আরাকান সমস্যাটা বা আরাকান আর্মির সমস্যাটা যতদিন সমাধান না হয় তারা রোহিঙ্গা ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারবে না।
এজন্য কিন্তু ডক্টর আমিনা মোসিন, এখানে আমি বলি যে এই মুহূর্তে অং সান সু চি ইউরোপে গেছেন এবং হাঙ্গেরিতে তিনি হাঙ্গেরির যিনি প্রধান রাষ্ট্রপ্রধান তার সাথে মিলিত হচ্ছেন ওরবানের সাথে, এবং সেখানে একটি ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে মায়ানমারের পক্ষ থেকে, এমনও মতামত অনেকে প্রকাশ করছেন।
না, ইসলামোফোবিয়া দেখেন ওখানে তৈরি কর, মানে ইসলামোফোবিয়া যে জিনিসটা সেটা অলরেডি প্রিভেইল করছে, এটা নতুন করে তৈরি করার কোনো কিছু নেই। হয়তো উনি জিনিসটাকে জোর দেওয়ার চেষ্টা করবেন যে রোহিঙ্গারা জঙ্গিবাদ বা জঙ্গি রেডিকালাইজ হয়ে যাচ্ছে সেই দিকে হয়তো উনি চেষ্টা করবেন, কিন্তু আর সেটা সে মানে এখানে তো আমাদেরকে দুটোকে ভাগ, আমরা যদি ভাগ করে দেখি আরাকান আর্মির সমস্যাটা কিন্তু একেবারেই ভিন্ন, রোহিঙ্গাদের সমস্যাটা একেবারেই ভিন্ন। আপনি যদি বিভিন্ন ইন্টারভিউ দেখেন আরাকান আর্মির যে চিফের, সেখানে কিন্তু তারা খুব জোর দিয়ে বলছে যে বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গা মুসলিমদের সমস্যাগুলোকে দেখছে কিন্তু বুদ্ধিস্টদের সমস্যাগুলো দেখছে না, এবং বাংলাদেশ সহায়তা করছে বা বাংলাদেশ তাদের বর্ডার খুলে দিচ্ছে মুসলিমদের জন্য কিন্তু বুদ্ধিস্টদের জন্য খুলে দিচ্ছে না। সেখানে মানে সেই এই এই বক্তব্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি কিংবা বাংলাদেশ যদি সামনে নিয়ে আসে এবং যে বক্তব্যগুলো আরাকান আর্মি থেকেই আসছে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের ডিপ্লোম্যাসির জন্য খুবই জরুরি যে এগুলো এই পজিশন গুলোকে সামনে আপহোল্ড করা যে বাংলাদেশ কোনোভাবেই আরাকান আর্মিকে সহায়তা করছে না এবং ইট ইজ আ লং স্ট্যান্ডিং ডিসপিউট অর কনফ্লিক্ট তারা অফিসিয়ালি রেকগনাইজ করছে যে সেখানে জাতি গোষ্ঠী আছে। আপনি যদি কারেন্টের ইতিহাসটা দেখেন সেটাকে বলা হয় লংগেস্ট, মানে পৃথিবীর সবচেয়ে রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত আমার চেয়ে ভালোভাবেই জানবেন যে ইনসার্জেন্সি কখনো মিলিটারি সলিউশন হতে পারে না, এগুলো রাজনৈতিকই সমাধান হয়ে থাকে।
তাহিদ কিছু বলছিলেন?
জি আপা, আমি একটু এম সাকত হোসেন আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে মিয়ানমারের বিরুদ্ধে এবং তারপরও তারা বিপুল পরিমাণ অস্ত্র কিনছে এবং সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, রাশিয়া, ভারত এবং ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনে। যদি একটি উদাহরণ ধরি, সেটি হচ্ছে 2013 থেকে 2017 সালের মধ্যে মিয়ানমার 67% অস্ত্র আমদানি করেছে চীন থেকে। তাদের এত বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ এবং রাখাইনে চলা এই অস্থিরতা, এই সহিংসতা বাংলাদেশকে কি কোনোভাবে প্রভাবিত করবে, কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে?
আপনি যেটা বলছেন, চীন গত প্রায় 40 বছর থেকে দি অনলি কান্ট্রি যেটা মিয়ানমারকে সব ধরনের হেল্প করে আসছে, ইকোনমিক হেল্প, মিলিটারি হেল্প এন্ড এভরিথিং। এখন এই মুহূর্তে যখন ওপেন আপ হচ্ছিল তখন এই রোহিঙ্গা ইস্যুটা তৈরি করে মিয়ানমার ডিফেন্স ফোর্সেস আর কোনো রাস্তা ওপেন রাখেনি, শুধুমাত্র চায়নাদের থাকা। কিন্তু এখানে একটা ডাইকোটমি আছে, আপনি যদি এই ইনসার্জেন্সির আপনি যদি ইতিহাস খুঁজতে যান তাহলে আপনি দেখবেন যে একসময় চাইনিজ কমিউনিস্ট পার্টি, কারেন বলেন, শান বলেন, চীন বলেন, এদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এখন যেটা হচ্ছে চায়না সরাসরি কিন্তু এদেরকে এখন আর আর্মস দিচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি এই আপনার যেটাকে এখন বলা হয় নর্দার্ন অ্যালায়েন্স, এই সমস্ত ইনসার্জেন্টসের একটা অ্যালায়েন্স হয়েছে যেটা নর্দার্ন অ্যালায়েন্স, এবং আরাকান আর্মি এই নর্দার্ন অ্যালায়েন্স থেকে 2014-15-16 সালে নতুন এবং হেভি ওয়েপন পেয়েছে। আমরা নর্দার্ন অ্যালায়েন্সের ওয়েপনটা কোথেকে আসছে? মিয়ানমার বলে, চায়নার কথা বলে না, তারা বলে থাইল্যান্ড এবং চায়না বর্ডার থেকে এটা আসছে। তো যাই হোক, সেটা হয়তো একটা বড় ডিসপিউটের ব্যাপার হতে পারে। যেই বিষয়টা আপনি উত্থাপন করলেন সেই উত্থাপিত জায়গাটাতে আমি বলবো যে ইসরায়েল ট্রেনিং দিচ্ছে, ইসরায়েল ওয়েপন বিক্রি করছে, রাশিয়া এয়ারফোর্সের হেলিকপ্টার এবং মিগ বিক্রি করছে, চায়না স্মল আর্মস দিচ্ছে। এটা আপনি স্যাংশন যতই বলেন, ওয়েস্টার্ন স্যাংশন এখানে আর্মস এর ব্যাপারে কোনো কার্যকর হচ্ছে না। সো মাচ সো পাকিস্তান তাদের F-7 তৈরি করার একটা ফ্যাক্টরি করার কথা রেঙ্গুনে, এটা চায়না এবং পাকিস্তান মিলে করছে, F-7 জঙ্গি এয়ারক্রাফ্ট। এটা হচ্ছে যে টোটাল বাণিজ্যিক বিষয়। একই সাথে আপনি যদি আরাকান আর্মির রাইজটা দেখেন, বেশি বছর নয়, 20-25 বছর, এবং এরা খুব উইক পার্টি ছিল, এরা শান বা কারেন বা ওয়া ওদের মতো নয় এত পাওয়ারফুল, কিন্তু এরা আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে। এই জায়গাটাতে বাংলাদেশের ডেফিনেটলি একটা সংকট আছে, সে সংকটের দুটা আছে যেটা আমি খুব বড় করে প্রোনাউন্স করতে চাচ্ছি না। একটা হচ্ছে আমাদের হিল ট্র্যাক কিন্তু এখনো অশান্ত, বিশেষ করে সাউদার্ন হিল ট্র্যাক, মিডল হিল ট্র্যাক এখনো কিন্তু অশান্ত, অনেক এলিমেন্ট আছে যারা এখনো আপনার আর্মস নিয়ে এবং লেটেস্ট আর্মস নিয়ে তারা অপারেশন করছে, মাঝে মধ্যে আমরা শুনছি। এই জায়গাটাতে কিছু কিছু জায়গা আছে সাউথে, বিশেষ করে বান্দরবান আর রাখাইন যে অঞ্চলটা, এটা অ্যাবসলিউটলি একটা অত্যন্ত আপনার কি বলবো দুর্ভেদ্য জায়গা। কাজে এইখানে আপনার আরাকান আর্মির প্রভাব বিস্তার করাটা আমি খুব মনে করি না যে এটা একটা অসম্ভব কোনো ব্যাপার। ইতিমধ্যে নানান ধরনের প্রভোকেশন কিন্তু বাংলাদেশের উপজাতীয়দের সাথে আরাকান আর্মির একটা যোগাযোগ হচ্ছে। তাই বাংলাদেশে একটা ইমপ্লিকেশন এটা ডেফিনেটলি আছে, এখন হয়তো প্রোনাউন্স নয়, কিন্তু এই আরাকান আর্মি যদি আরো শক্তি সঞ্চয় করে এবং মিয়ানমার আর্মির সাথে যদি এটা আরো সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে বাংলাদেশকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মিয়ানমারের সাথে ইনভলভ করবে। মিয়ানমারের এখন যেটা আমেনা মোহসেন বললেন, আমি ওনার সাথে একমত। এখন মিয়ানমারের যে যারা বলছে যে আরসা আরাকান আর্মির সাথে মেলার চেষ্টা করছে, আরাকান আর্মি বলছে যে আমাদের সাথে আরসার কোনো সম্পর্ক নেই, এবং এইগুলো নিয়ে মিয়ানমার এখন বলছে যতক্ষণ পর্যন্ত আরাকানে এই পরিস্থিতি আছে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গা ইস্যু তাদের কাছে এখন মুখ্য বিষয় নয়, কারণ আরাকান ইজ আনসেফ। তারা যতক্ষণ পর্যন্ত স্টেবল করতে না পারছে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা কোথায় ফিরবে? দে আর নট ইন্টারেস্টেড।
রোহিঙ্গারা নিজেরাই বলছে যে আমরা নিরাপদ এবং নিশ্চিত ব্যবস্থা কোনো কিছু না হলে, তাদেরকে নাগরিকত্ব না দেওয়া হলে তারা ফিরবে না, এটা আমরা বারবারই দেখছি।
আর
আমি একটু টেলিফোনে যাব, আমাদের শ্রোতারা রয়েছেন, মাকসুদুর রহমান বোধ হয় আছেন এবং আরও একজন লাইনে আছেন, তো আমরা মাকসুদুর রহমানের ফোনটা নিয়ে নিই।
হ্যালো,
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 হ্যাঁ, কে বলছেন?
আসসালামু
আলাইকুম,
আমি বৌরাকে বলছিলাম, মাসুদুর রহমান।
হ্যাঁ বলুন।
তো আমি এই রোহিঙ্গা সম্পর্কে এর আগে বহু মন্তব্য করছি আর কি, যে আসলে বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না। তারপরে আমরা আশাবাদী যেহেতু বাংলাদেশে নতুন সরকার আসলো এবং ইন্ডিয়াতেও নতুন সরকার আবার আসলো, মোদী সরকার, বিদেশের সম্পর্কে মানে একত্রিত যদি কাজ করে এবং এই সমস্যা যদি সমাধান করার চেষ্টা করে তাহলে হয়তো সম্ভব। যেমন আমি এখানে একটা আমার কমান্ডেই লিখেছি যে গরিবের বাড়িতে কোনো বড় লোক আত্মীয় আসলে তাকে কিন্তু চট করে যেতে বলে, আবার গরিবের বাড়িতে বড় লোক আত্মীয় আসলে তাকে কিন্তু সহজে যেতে বলা যায় না। সেরকম আমাদের বাংলাদেশের এই অবস্থা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। তো আজকে বিদেশের বাংলাদেশ ভারতের সমন্বয়ে যদি এই সমস্যাটা সমাধান করে তাহলে সম্ভব।
ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারত যৌথভাবে কোনো ব্যবস্থা নিলে, কোনো সমস্যার সমাধানের চেষ্টা করলে হয়তো সম্ভব হতে পারে। ধন্যবাদ। আরেকজন লাইনে আছেন। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
আমি পশ্চিমবাংলা পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য বলছিলাম।
ও, সিদ্ধার্থ বলছেন, বলুন আপনার প্রশ্ন বা মন্তব্য।
আমার প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে নতুন সরকারও এসছে আর বাংলাদেশে নতুন সরকার এসছে, এই আর রোহিঙ্গা শরণার্থী সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মানবিকতার মুখ তুলে ধরেছেন রোহিঙ্গাদের প্রতি, আর যে আরাকানে যে সমস্যাটা চলছে, যে সমস্যা চলছে সে ফলে তারা রোহিঙ্গারা আর ফিরে যেতেও চাইছে না। ততক্ষণ আপনি যেটা বললেন ঠিক কথা, কিন্তু ভারতের যে একটা যে শক্তিশালী দেশ এবং দক্ষিণ এশিয়ায় যে একটা বড় ভূমিকা রাখে এবং তা মায়ানমারের সঙ্গে যে ভালো সম্পর্ক আছে ভারতের, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আমি জানতে চাইছি যে এই সাউথ এশিয়াতে যে এই যে অবস্থা, অচল অবস্থা তৈরি হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, ভারত কি ভূমিকা নেবে? বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক, ভারত কি ভূমিকা নেবে আগামী দিনে, সেটাই আমি জানতে চাইছি।
প্রত্যেকটি দেশের কোর ইন্টারেস্ট থাকে, ন্যাশনাল কোর ইন্টারেস্ট। ভারতের কোর ইন্টারেস্ট হচ্ছে, কারণ ভারতের সাথে মিয়ানমারের রিলেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন, আমি মনে করি, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। কারণ ভারতের নর্থ ইস্টে যে সমস্যাগুলো এখনো আছে সেটার কিন্তু অনেকটা সলিউশন হতে মায়ানমার, বিশেষ করে আপনি মিজোরাম, নাগাল্যান্ড এসব জায়গায়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ভারতের ই লুক ইস্ট পলিসি থ্রু মিয়ানমার অ্যান্ড কারাগান প্রজেক্ট, যেখানে অলরেডি $500 মিলিয়ন রিপোর্টেডলি ইন্ডিয়া ইনভেস্ট করে ফেলেছে, এবং এই কালাধান প্রজেক্ট আমি যেটা বললাম গোসু নর্থ আরাকান, কাজে সেই জায়গাতে ভারত কখনোই মিয়ানমারের এগেস্টে বা মিয়ানমারকে ওই ধরনের চাপ প্রয়োগ করবে না রোহিঙ্গাদের জন্য। আপনি লক্ষ্য করুন যে ভারতে প্রায় 40,000 রোহিঙ্গা ছিল, তারা কিন্তু তাদেরকে অনেক রোহিঙ্গাদের মিয়ানমার বা মানে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তো দ্যাট কোর ইন্টারেস্ট অফ এ কান্ট্রি, একটা দেশের কোর ইন্টারেস্টটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তারপরে আপনি ফ্রেন্ডশিপ অন্যান্য কান্ট্রির সাথে হয়। ভারতের কোর ইন্টারেস্ট উইথ বাংলাদেশ, ভারতের কোর ইন্টারেস্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড কোর ইন্টারেস্ট উইথ মিয়ানমার, এই দুইটাকে যদি পাল্লায় তোলা হয় তাহলে মিয়ানমারের প্রতি ভারতের যে কোর ইন্টারেস্ট অফ মিয়ানমার, আমি মনে করি ওই পাল্লাটা বাংলাদেশের চেয়ে ভারী। তো সেই জায়গাতে আমি খুব আশাবাদী নই যে ভারতের মোদী সরকার মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে পারবে। এই জায়গাতে একটা মাত্র দেশ যেটা চাপ প্রয়োগ করতে পারে, দ্যাট ইজ চায়না। চায়না করবে কিনা এটা অন্তত আমি মনে করি না যে চায়না এই মুহূর্তে, আবার সেই স্কেলে যদি উঠানো হয়, স্ট্র্যাটেজিক স্কেলে উঠাতে হলে তাহলে বাংলাদেশকে সম ওয়েতে আসতে হবে, এবং সেটা কিভাবে আসবে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
ডক্টর আমিনা মাসিন,
আপা আমি একটু আমেনা আপনা আপনার কাছে যাওয়ার আগে ছোট্ট একটু তথ্য দিয়ে তারপর আপনা আপনার কাছে যাই। যেমনটা ব্রিগেডিয়ার সৈকত বললেন, একই সঙ্গে আমরা এটাও তো জানি যে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে বিশেষায়িত যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি যৌথ মহড়ারও প্রস্তাব দিয়েছে।
তো সেই
সেক্ষেত্রে আসলে কি ভারত
আছে এবং ব্যবসায়িক দিকও আছে, চীনেরও আছে ভারতেরও আছে,
সেক্ষেত্রে ভারত থেকে
দেশগুলোর আছে, সেটাই আর কি, যে বাংলাদেশেরটা কত বড়, কতটা জোরালো এবং মানে কৌশলগত দিক থেকে কতটুকু জরুরি বা গুরুত্বপূর্ণ তার উপরে নির্ভর করবে। কিন্তু বাংলাদেশই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গা শরণার্থীর সমস্যা নিয়ে, অত্যন্ত মানে সেই ভারে জর্জরিত। ডক্টর আমিনা মোসেন,
ধন্যবাদ আপনাকে। দেখুন আমি না আসলে পুরো জিনিসটাকে দুভাগে বিশ্লেষণ করতে চাচ্ছি। একটা হলো যেটা ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত বলেছেন, সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই, এবং এখানে তাদের কোর ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং সেখানে পাল্লায় অবশ্যই মিয়ানমার ভারী। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখানে সেই স্ট্র্যাটেজিক জায়গাতেই যদি আমরা দেখি, সেখানে আমরা একটা কথা বলে থাকি স্ট্র্যাটেজিক ল্যাঙ্গুয়েজে, যেটাকে আমরা বলি আনইনটেন্ডেড এফেক্ট। এই যে আরাকান আর্মির যে মানে ইয়েগুলো হচ্ছে, অভিযানগুলো হচ্ছে, এবং এই উনি ব্রিগেডিয়ার শেখাওয়াত যেটা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আসলেন সামনে, ওই অঞ্চলটাকে যদি এই ধরনের আমরা ফিউচারে দেখি, এরকম একটা অ্যালায়েন্স যদি বিল্ড আপ করে, সেটার সাথে কিন্তু ভারতের নর্থ ইস্টে যে ইনসার্জেন্সিগুলো আছে, যেগুলো এখন দমিত আছে, এবং বাংলাদেশ কোনোভাবেই তাদেরকে সাহায্য দিচ্ছে না, এবং আমি মনে করি না যে বাংলাদেশ সেটা ভবিষ্যতেও দিবে, এই ইনসার্জেন্ট গ্রুপসগুলো নিজেদের মধ্যে এক ধরনের একটা অ্যালায়েন্স তৈরি করতে পারে, এবং সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে আমি মনে করি ইন্ডিয়া সে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভটা সামনে রাখবে। যে এখানে আরাকান আর্মি কাজ করছে, এবং আরাকান আর্মি যে জায়গাগুলো থেকে এখন আমরা দেখছি তারা অভিযানগুলো করছে, সেই এলাকাগুলোতে একসময় রোহিঙ্গারা ছিল, সেই জায়গাগুলোতেই ওরা এসে অভিযানগুলো করছে। তো এই সমস্যাটা যদি রোহিঙ্গার সমস্যা যদি সমাধান না হয়, তাহলে এই অঞ্চলটা যেটাকে আমরা বলি আনস্টেবল বা অস্থিতিশীল থাকবে। সেরকম একটা পরিস্থিতিতে নর্থ ইস্টও কিন্তু কখনো স্থিতিশীলতাটা আসবে না। তারপরে তো ধরেন রেডিকালাইজেশন একটা সমস্যার কথা বলা হয় বারবার, যেটা আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সেটাকে আমি বিশ্বাস করি না, এবং আমি মনে করি না যে রেডিকালাইজেশন হচ্ছে, কিন্তু আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন না একটা লং টার্ম একটা মানে কনসিকোয়েন্স হিসাবে, এবং সেটা ভারতের ইন্টারেস্টে না, এটা কারোর ইন্টারেস্টে,
ভারত বাংলাদেশ প্রতিবেশী কোনো দেশের ইন্টারেস্টে সেটা
কোনো দেশের ইন্টারেস্টে আসবে না। সেই জন্য আমি ওই আনইনটেন্ডেড এফেক্টটাকে সামনে এনে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এর কথাটা বলছি। আপনি ব্রিগেডিয়ার শেখাওয়াত যেটা বলেছেন সেটা ইমিডিয়েট, বা আমরা যেটা এখন দেখছি অ্যাপিয়ারেন্টলি আমার সামনে যে সিনারিওটা আছে,
কিন্তু আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এ একজন অ্যানালিস্ট হিসাবে বলেন বা স্টুডেন্ট হিসাবে আমরা তো বিভিন্ন ট্র্যাজেক্টরি তৈরি করি, সেই ট্র্যাজেক্টরি তার মধ্যে দিয়ে গিয়ে আমি বলছি যে আরাকান আর্মির অ্যাক্টিভিটিস গুলো ইমপ্লিকেশনস বা পার্বত্য চট্টগ্রামে, কারণ আমরা দেখেছি নর্থ ইস্টে যখন ইনসার্জেন্সি চলছিল পার্বত্য চট্টগ্রামে চলছিল, এবং সেই এবং এই ইনসার্জেন্সি গুলো কিন্তু কখনো শেষ হয়ে যায় না, এগুলো সিমারিং থাকে। উনি যেটা বলেছেন যে পার্বত্য চট্টগ্রামেও যেটা আমরা বলি একটা আনস্টেবল পিস, সে ধরনের একটা মানে সিচুয়েশন কিন্তু নর্থ ইস্টেও বিরাজ করছে এবং কোনোটারই কিন্তু কখনো রেজলিউশন হয়নি। যেটা হয়েছে সেটা আমরা বিভিন্ন চুক্তি করেছি, সেটার মাধ্যমে আমরা থামা চাপা দিয়ে জায়গাটা হচ্ছে, এটা তো স্ট্র্যাটেজিক জায়গাটা ছিল। আরেকটা যে জায়গাটা হলো, দিজ আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যেটা হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেটা বিরুদ্ধে অপরাধ। আপনি যখন মানবতার বিরুদ্ধে অপরাধ হয় সেটা কিন্তু কোনো বাইলেটারাল ইস্যু থাকে না, আন্তর্জাতিক ইস্যু হয়ে যায়।
সেই জন্য আন্তর্জাতিক চাপের কথা বারবার বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, প্রায় দেখা যায় যে কিছু কিছু সমস্যা সংকটের কথা, মানব পাচার, মাদক পাচার এইসবের অভিযোগ শোনা যায় ওই শরণার্থী শিবিরগুলোতে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে। তো এই মুহূর্তে মানব পাচার যে হচ্ছে এবং তার মধ্যে কোনো রকমের উগ্রবাদ কোনো কিছুর আভাস পাওয়া যাচ্ছে কিনা, মোয়াজ্জেম হোসেন শাকিল কি মনে করেন?
জি, আপনি আসলে হ্যাঁ, এই ধরনের ঘটনা এখান থেকে অনেক কিছুই আমরা সবসময় খবর পাই, অনেক কিছুই আমরা প্রচারও করি। বিশেষ করে মানব পাচারের ঘটনা গত দুই তিন মাস ধরে খুব বেশি হারে বেড়েছে এখানে কক্সবাজারের ক্যাম্প থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, বিশেষ করে ক্যাম্প ছেড়ে সবাই পালাচ্ছে, অনেকেই মালয়েশিয়ায় যাচ্ছে এবং মাদক চোরাচালানের ঘটনাও কিন্তু ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এবং রোহিঙ্গা ক্যাম্পে ইদানিং অপরাধ প্রবণতা বেড়েছে এবং সেখানে আজকেও কিন্তু তিনজনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় মারা গেছে। তো আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, আমি যদি এ বিষয়ে একটু বলতে চাই, এটা হচ্ছে মিয়ানমারের যে নতুন করে সহিংসতা চলছে, এতে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন রোহিঙ্গারা। প্রথমে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যাবাসন ইস্যুটা একেবারে চাপা পড়ে যেতে পারে, কারণ রাখাইনে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, কাজে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যে নিরাপদ পরিবেশ দরকার তা সেখানে এখন বর্তমান নয়। যদিও আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা জায়গায় মিল রয়েছে, সেটা হচ্ছে উভয়ই অধিকার চায়, কিন্তু আরাকান আর্মির প্রধান সম্প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, বলছেন তারা ঐক্যবদ্ধ নয়, তাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে, এ ধরনের কথাগুলো এখন বলছেন। তো আরাকান আর্মির বেসটা একসময় ছিল কিং প্রদেশের পাশে পালাওয়া নামক এলাকায়, এখন তারা উত্তর রাখাইনের দিকে মুভ করছেন এবং আমাদের আলোচকরাও বলছেন যে আরাকান আর্মি তারা এখন রাখাইনের উত্তর রাখাইনের যে রোহিঙ্গারা ছিলেন এখন সেখানে এসে তারা যুদ্ধ করছেন এবং এই যুদ্ধে কিন্তু অনেক রোহিঙ্গা মরছেন। এবং আমি বেশ কয়েকজন ক্যাম্পের রোহিঙ্গার সাথে কথা বলেছি, বিশেষ করে মধুরছড়া ক্যাম্পে থাকেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সভাপতি মুহিবুল্লাহ, যিনি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন, তো ওনার সাথে আমি কথা বলেছি। উনি যেটা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে এটা কিন্তু রোহিঙ্গারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোহিঙ্গা প্রায় শতাধিক রোহিঙ্গা ইতিমধ্যে মারা গেছেন, বিশেষ করে মিয়ানমার যে আর্মি তারা কিন্তু রোহিঙ্গাদেরকে আক্রমণ করেন, যদিও বা এখন রোহিঙ্গারা ওখানে যুদ্ধ করছেন না, আরাকান আর্মির সাথে যুদ্ধেও কিন্তু এই যে অসহায় রোহিঙ্গারা ওখানে মরছেন এবং
দুই প্রান্তেই রোহিঙ্গারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি মোহাম্মদ রোকনউদ্দিনের কাছে যাব,
আমাদের রোকনউদ্দিন সংবাদদাতা। জি রোকনউদ্দিন, ওনার সঙ্গে আসলে মিয়ানমারের রাখাইনে কারো কারো সঙ্গে যোগাযোগ
আছে
এবং উনি চেষ্টা করছেন তাদের জানার,
মানে রোহিঙ্গা। তো আমি মোহাম্মদ রোকনউদ্দিনের কাছে যাব। আপনার এই মুহূর্তে ওখানে যা পরিস্থিতি, শরণার্থীর শিবিরের ভিতরে এবং বাইরে যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখানে কি কোনো উগ্রবাদের আভাস পাওয়া যায় কি না, বাইরের কোনো হস্তক্ষেপের আভাস পাওয়া যায় কি না, কি বলবেন রুকন?
ধন্যবাদ। বেসিক্যালি এখন প্রধানত এই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই রোহিঙ্গা। তাদের এই সব সংঘর্ষের কারণে দুই পক্ষের মধ্যে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা ওদের নিজেদের মধ্যে যেসব আরাকান আর্মি, যেটা বলা হয় আরাকান আর্মি, নিজেদের ইভেন গুপ্তচরদের কেউ হত্যা করছে এবং মিয়ানমার মিলিটারির মধ্যে যারা আছে ওদের সংঘর্ষের মধ্যে ওদের কেউ হত্যা করছে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, সেটা হচ্ছে সব থেকে যে ব্যাপারটি হলো তাদের দুপক্ষের সংঘর্ষে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তারা প্রচুর রোহিঙ্গাদের জায়গা সয় সম্বল থেকে শুরু করে রোহিঙ্গাদের অপহরণ করছে এবং তাছাড়া রোহিঙ্গাদেরকে বিভিন্ন উপায়ে এই দুই পক্ষের সংঘর্ষের মাধ্যমে এই সুযোগে তাদেরকে নিশ্চিহ্ন করার একটা পন্থা খুঁজছে। সম্প্রতি আরাকান আর্মির প্রধান তুন মিয়াং নাই রোহিঙ্গাদের সম্পর্কে বলেছেন, তার একটি বিরূপ প্রতিক্রিয়া আছে, সেটা হলো রোহিঙ্গা জাতি গরিব এবং নিকৃষ্ট একটি জাতি, তাদের মধ্যে কোনো ধরনের একত্রতা নেই। এই রোহিঙ্গা জাতিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, ফলে তারাও চাই যে এই যে রাখাইন অঞ্চলটি আছে সেই রাখাইন অঞ্চলে কোন ধরনের অন্য জাতি থাকা যাবে না। যদিও আমরা একটা জিনিস লক্ষ্য করি, বার্মার অঙ্গরাজ্যে, যে আরাকান অঙ্গরাজ্যে, এই আরাকান আর্মির ধর্ম ভাষা সবকিছুই মিয়ানমার মিলিটারি বা মিয়ানমার সরকারের সাথে একই, তবে এরপরেও আরাকান আর্মি ওরা নিজেদেরকে আলাদা একটি জাতি হিসেবে তারা পরিচয় দান করে এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় চেষ্টা করে চালিয়ে যাচ্ছে যে এই আরাকান, যে রাখাইন স্টেট যেটাকে আমরা বলছি, সেটি স্বাধীন করা অথবা অটোনোমাস একটা রিজিয়ন হিসেবে এস্টাবলিশ করা। তো এখন মিয়ানমার মিলিটারির পক্ষ থেকে কিছুদিন আগে আমরা যে একটি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমি যদি বলতে চাই, সেটা হলো রোহিঙ্গাদের দুজন নিহত হয়েছে এবং আমরা জানি আটজন আহত হয়েছে। তো ঘটনাটি সংঘটিত হয় মূলত 12 জন রোহিঙ্গাকে অপহরণ করার ঘটনাকে কেন্দ্র করে। তো এই অপহরণ করার ঘটনাটি সংঘটিত হয় সুইথাম্মা গ্রামের লেকমা একটি পল্লী আছে, এই পল্লীতে মিয়ানমার মিলিটারি প্রায়শই এইসব পল্লীতে আসেন এবং রোহিঙ্গাদের থেকে বলপূর্বক বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আদায় করে থাকে। তো সেদিন রোহিঙ্গাদের থেকে কিছু খাবার তারা দাবি করে এবং খাবার খেয়ে তারা চলে যায়। পরে আরাকান আর্মির যে লোকগুলো আছে, আরাকান আর্মির কিছু মানুষ তারা এই খবরটি পেয়ে রোহিঙ্গাদের কাছে এসে রেড দেয়, হঠাৎ হানা দেয়। হানা দেওয়ার প্রেক্ষিতে এবং তারা সামনে যাদেরকে পেয়েছে তাদেরকে মোট 12 জনকে তারা অপহরণ করে নিয়ে গেছে। তো পরে মিয়ানমার মিলিটারির কানের মধ্যে খবর পৌঁছায় যে আরাকান আর্মির সদস্য এখানে এসে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
তার মানে এইভাবে নানান মানে ঘটনাকে কেন্দ্র করে এইটা বেড়েই চলেছে কিছুটা, যে জন্য বলা হচ্ছে যে এই মুহূর্তে ওই আরাকান আর্মির যে সশস্ত্র সংগ্রাম চলছে বা লড়াই চলছে সেটা জোরদার হয়ে উঠছে। তো শাকিল এবং রোকন দুজনকেই ধন্যবাদ। আজকে আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই। ডক্টর আমিন মোহসিন কি সঙ্গে আছেন?
জি আছেন।
আর ব্রিগেডিয়ার সখাওয়াত না? আচ্ছা, উনি চলে গেছেন। ডক্টর আমিন মোহসিন, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আমরা ফিরে আসার আগে সংক্ষেপে তাহিদ আমি বলবো যে ক্রিকেটের এই মুহূর্তে যে খবরটা বাতিল হয়ে গেছে,
খেলাটি বাতিল হয়ে গেছে, জি, এশিয়ার দুই শক্তি তাদের খেলাটি বাতিল হয়ে গেছে এবং তারা এক এক পয়েন্ট ভাগ করে নিয়েছে, কারণ মাঠ আসলে খেলার উপযুক্ত ছিল
না। তো শ্রোতারা যারা শুনছেন তাদের কাছে আমরা আবার ফিরে আসছি। ডক্টর আমেনা মাসিন, আপনি সবশেষে সংক্ষেপে বলুন তো যে এই মুহূর্তে আপনি কি মনে করছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে?
না দেখুন, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ইটস আ লং ড্রাউন আউট কনফ্লিক্ট, এবং এখানে খুব শীঘ্রই আমি এটা কোনো সমাধান দেখছি না। এবং এই আরাকান আর্মির এই সমস্যাটার কারণে আমরা যেটা এতক্ষণ আমরা যে আলোচনাটা শুনলাম যে রোহিঙ্গা পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, এবং মায়ানমারের পক্ষ থেকেও পজিশনটা আরো তারা এক ধরনের একটা পজিশনে গেছে যে যতক্ষণ পর্যন্ত আরাকান আর্মি এই সমস্যাটা সমাধান না হয় তারা রোহিঙ্গাদেরকে ফেরত নিতে পারবে না, কারণ তারা তারা বারবার বলছে যে এটা তাদের একটা নিরাপত্তার সমস্যা, অথচ এবং পুরো জিনিসটার মধ্যে রোহিঙ্গারা বেইট হিসাবেই ব্যবহৃত হচ্ছে। সেখানে আমার আমি আবারও জোর দিয়ে বলছি, এখানে যেটা আমরা দেখছি বাংলাদেশে এক বর্তমান সরকার যে জিনিসটা আমরা এতদিন ধরে দাবি করে আসছিলাম যে একদম সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে যেন এটার মানে
সেটাই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ সরকার, ডক্টর আমেনা মাসিন,
যখন ভারতের প্রধানমন্ত্রীর অভিষেকের সময় আমাদের রাষ্ট্রপতি উনিও
একই প্রশ্ন, এখন আসলে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। ডক্টর আমেনা মাসিন, আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই, আলাপনের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তাহিদ,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে আজ কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে তার উত্তরসূরি নির্বাচনের জন্য প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নতুন দলনেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত মে প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর কর্মকর্তারা দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে মধ্য আমেরিকার যেসব বেআইনি অভিবাসীর ঢল আমেরিকায় প্রবেশ করছে তা বন্ধের উদ্দেশ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নানা উপায় বার করার লক্ষ্যে তারা আজ পুনরায় আলোচনা শুরু করেছেন। বেআইনি অভিবাসীদের আমেরিকায় ঢোকার চেষ্টার কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য এখন হুমকির মধ্যে পড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র মধ্য আমেরিকার বেআইনি অভিবাসীদের প্রবেশ বন্ধের বিষয়ে মেক্সিকোর ওপরে চাপ দেয়। ভাইস প্রেসিডেন্ট পম্পেও বলেছেন মেক্সিকোর সঙ্গে আলোচনা বৃহস্পতিবার ফলপ্রসূ হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়ে আহমেদ শুক্রবার সুদানের রাজধানীতে গিয়ে পৌঁছেছেন। এ সপ্তাহে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক বাহিনীর দমন অভিযানে অন্তত 100 বেশি মানুষ প্রাণ হারায়। ওই ঘটনার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতাদের মধ্যে মধ্যস্থতা করার উদ্দেশ্যে খার্তুম সফর করছেন। প্রধানমন্ত্রী আহমেদ সামরিক বাহিনীর জেনারেলদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি আশা করছেন যে প্রতিবাদকারীদের নেতৃত্ব দানকারী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন। এপ্রিল মাসে প্রতিবাদকারীদের ব্যাপক বিক্ষোভের মুখে সুদানের একনায়ক ওমর আল বাশার পদত্যাগ করতে বাধ্য হয়। জাতিসংঘ জানিয়েছে ভেনেজুয়েলা থেকে যারা পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন তাদের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে 40 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার জাতিসংঘ জানিয়েছে ইউএনএইচসিআর এর দূত চিত্র তারকা অ্যাঞ্জেলিনো জোলি শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন। জাতিসংঘের শরণার্থ সংস্থা নভেম্বর মাসের পর থেকে এ পর্যন্ত উদ্বাস্তু সংখ্যা 10 লক্ষে পৌঁছেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিজেস, আর ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি শেগুফতা নাসরিন কুইন,
তাহিরা কিবরিয়া।
আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.